অলির শোভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যাই জীবন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على خاتم النبيين, اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم, والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله, والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله। সম্মানিত দর্শক শ্রোতা, অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। দূর এবং কাছে, দেশ এবং প্রবাসে যারাই আমাদেরকে দেখতে পাচ্ছেন, সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। দুরুদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। রহমাতুল আলামিন, শাফিউল মুসলিমিন, খাতামিন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, দরুদে পাকের ফজিলত আমরা জেনে নিলাম, পাশাপাশি আমরাও নিয়ত করছি নেকির দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে নিজে আমল করার নিয়তে বায়ান করবো ইনশাআল্লাহ তাআলা। শুরুতেই আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোকপাত করার চেষ্টা করব, যা গত সপ্তাহে আমরা শুরু করেও শেষ করতে পারিনি, আর তা হচ্ছে যে ডক্টরদের গিফট দেয়া নেয়ার ব্যাপারে। বিভিন্ন কোম্পানি নারা ডক্টরদের সাথে ভিজিট করে থাকেন এবং তাদেরকে বিভিন্ন গিফট করে থাকেন, যে প্রশ্ন আমার কাছে করা হয়েছিল।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, আর প্রত্যেকটা ক্ষেত্রেই বৈধতা এবং প্রয়োজন এটার পাশাপাশি যখন মানুষের আগ্রহ এই ক্ষেত্রে বেড়ে যায় কাজে কর্মের মধ্যে যে কোনো সেক্টরে, তখনই দেখা যায় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী হোক, ব্যক্তি হোক, তারা এটার মধ্যে সেই শয়তানের চক্রান্তে পড়ে ভেজাল এবং দুর্নীতি অবৈধ কাজের দিকে ঝুঁকে পড়ে, যার কারণে দেখা যায় যে সম্পূর্ণ জিনিসটাকেই নাজায়েজ এবং গুনাহে রূপান্তর করে। চিকিৎসা এটাও মহান একটি কাজ। এই চিকিৎসার কাজটা 1450 বছর ধরে নয়, বরং আরও পূর্ব থেকে চলে আসছিল। বিভিন্ন চিকিৎসার ক্যাটাগরি আছে। তো বর্তমানে আমিরুল সুন্নাহর কাছে যে বিষয়টা প্রশ্ন করা হয়েছে এবং যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করার জন্য ই করেছি, সেটা হলো যে বিভিন্ন হসপিটাল, ক্লিনিক ইত্যাদির মধ্যে এখন ডক্টররা থাকে, তাদেরকে বিভিন্ন কোম্পানি থেকে দেখা যায়, ওষুধ বানানোর কোম্পানি আলাদা, ক্লিনিক আলাদা, ডক্টর সে পড়াশোনা করে আরেকটা প্রতিষ্ঠান থেকে এসেছে। তো সব কিছু সমন্বয় করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে কোম্পানির ঔষধ এটা বিক্রি করার জন্য, এটা পরিচিত লাভ করানোর জন্য তাদের পার্সোনাল কিছু জিনিস রেখে থাকে, বা তাদের এই কোম্পানির হিসাব কিতাব ইত্যাদির জন্য, যেমন কলম, পেট, আর অন্যান্য কিছু
স্যাম্পল থাকে,
নট ফর সেল লেখা থাকে। তো যদি এইসব কিছু কোনো ডক্টরকে দেওয়া হয় বা কোনো ক্লিনিক বা কোনো প্রতিষ্ঠানকে দেওয়া হয়, কোনো ব্যক্তিকে দেওয়া হয়, তো সেটা ব্যক্তি নিতে পারবে, এতে কোনো প্রবলেম নেই তাদের ওই নিয়তে। দ্বিতীয়ত হলো এখন যে কাজটি হয়, একটা এরিয়ার মধ্যে একজন কোম্পানির প্রতিনিধি থাকে, সে এই এরিয়ার মধ্যে ওই কোম্পানির ওই ওষুধ সাপ্লাই দিয়ে থাকে। তো যখন সাপ্লাই দিয়ে থাকে তো তখন কোম্পানির পক্ষ থেকে কিছু অফার থাকে যে আমার কোম্পানির ওষুধ যদি আপনি বিক্রি করে দিতে পারেন, বা এই এত পার্সেন্ট করে দিতে পারলে এত পার্সেন্ট আপনাকে আমরা এক্সট্রা কিছু দেব। তো দেখা যায় এইভাবে যখন ঘোষণা দেওয়া হয়, এটার প্রবণতায় কী করে ওই ডক্টর প্রকৃতপক্ষে সেই যে জ্ঞান অর্জন করেছে, যে ওষুধের মধ্যে যেই বিষয়ে শিফা আছে, যেটার মধ্যে সে ভালো দেখছে রোগীর জন্য, সেটা না দিয়ে ওই প্রফিটের জন্য, কোম্পানির ঘোষিত সেই টাকার জন্য সে প্রপার চিকিৎসা না করে তাকে অনেক প্রেসক্রিপশনের মধ্যে ওষুধ দিয়ে দিচ্ছে। তো এই জিনিসটা সম্পূর্ণরূপে নিষেধ। এবং এভাবে কি হয়, আস্তে আস্তে এই ধরনের কমিশন নেয়ার ক্ষেত্রে হারামের দিকে ধাবিত হয়ে যায়। তো প্রকৃত চিকিৎসা সেটাই যেটা সে চিকিৎসক রোগীকে দেখে চিকিৎসা করবে, এবং সেইটার ক্ষেত্রে তার যে প্রপার ওষুধ দেওয়ার কথা সেটা দিবে। দেওয়ার ক্ষেত্রে তারপরে যদি ক্লিনিক থাকে বা ইদারা থাকে বুঝিয়ে যে সব কিছুর একটা খরচ আছে, সার্বিকভাবে বলে যদি তার থেকে কিছু টাকা নেওয়া হয়, এক্সট্রা নেওয়া হয়, অনেকে দেয় স্বাভাবিকভাবে যে যার সামর্থ্য আছে বললেও যাবে হয়, কিন্তু দেখা যায় এই জিনিসটা গোপন করে আপনার টেস্ট প্রয়োজন একটা দিয়ে দিল 10টা। কেন? কারণ এর সাথে তার কোনো সম্পর্ক নেই রোগীর, কিন্তু এই ক্লিনিকের সম্পর্ক আছে, তার এক্সট্রা কমিশনের সম্পর্ক রয়েছে। তো এইভাবে হয়রানি, ধোকা, প্রতারণা, মিথ্যা, বিভিন্ন গুনাহের দরজা খুলে যায় এবং প্রকাশ্য ভাবে গুনাহ হয়ে যায়। তো এই জন্য শরীয়ত যে সন্দেহজনক এবং গুনাহে পড়ে যাওয়ার মতো কাজ, এই কাজ থেকে বাঁচতে বলা হয়েছে। তো আমির আল হোসেন এটাই বোঝাতে চেয়েছেন যে বাস চিকিৎসা এই পেশাটা অনেক মহান, কিন্তু সবাই এই কাজ করে না। আলহামদুলিল্লাহ আমির আল হোসেন বলেন যে খৌফে খোদা, খোদা ভীতি সম্পন্ন ডক্টর আমি দেখেছি, আমরাও দেখি। অনেক সময় অনেক ডক্টর সস্তায় চিকিৎসা করে দেয়, ফিস কম নেয়। কেন? সে ছাত্র, সে নবীর বংশের একজন ব্যক্তি, তারপরে বা সে একজন কৃষক, এভাবে। আবার দেখা যায় যার কাছে সামর্থ্য আছে তার থেকে প্রপার ভিজিট নিচ্ছে, তাকে প্রপার ওষুধ ওভাবে দিচ্ছে বা হাই কোয়ালিটি চিকিৎসার পরামর্শ তাকে দিচ্ছে। তো এইভাবে হয়। তো আল্লাহ পাক আমাদেরকে বা মধ্যম পন্থা অবলম্বন করে যে সকল ডক্টর ভাই আছেন তাদের প্রতি মাদানী অনুরোধ থাকবে এটাই যে আপনি আপনার পেশাটার মধ্যে শরীরসম্মত পদ্ধতিকে সেটা জেনে নেন, জেনে এরপর আপনি এই দুঃখী উম্মতের সেবার জন্য নিজেকে নিয়োজিত করে দেন, রিজিকের ব্যবস্থা অবশ্যই আল্লাহ উত্তমভাবে করে দেবে।
অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন মাওয়ার ভাই। আমাদের সমাজের মধ্যে এগুলো আসলেই আমাদের জানা উচিত, যে যে পেশায় আমরা লিপ্ত থাকি না কেন, সেই পেশাটা আদৌ আমার জন্য ঠিক আছে কি না, এবং এর মধ্যে শরীয়ত বিরোধী কী কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমাদের অবশ্যই জানা উচিত এবং জেনে কাজগুলো করা উচিত। যখন আমরা করব তখন দেখা যাবে ইনশাআল্লাহ আজতাবাজাল আমাদের আয়ের মধ্যে, রোজগারের মধ্যে বারাকাত হবে ইনশাআল্লাহ। এই দিন দিন নয়, আমরা জানি মৃত্যুর পরেও আমাদের পারলৌকিক জীবন রয়েছে, অন্তত সেই জীবনের জন্য আমাদের কিছু একটা করতে হবে ভালো থাকার জন্য। আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। মনোয়ার ভাই, একটা ট্রেন্ড চলছে শহরের মানুষ যারা শহরে থাকে, শহরের মধ্যে যারা বসবাস করে, এবং বিশেষ করে বাড়িঘর নাই সেটা তো আলাদা একটা কথা, কিন্তু যাদের বাড়িঘর আছে তাদের ক্ষেত্রে, তারাও এবং যাদের বাড়িঘর নাই ছোটকাল থেকে ঢাকাতে অথবা শহরের অঞ্চলে থাকে, তারা গ্রামের মানুষদেরকে একটু মানে অবজ্ঞার চোখে দেখে, গেও টাইপের, এবং তাদেরকে ছোট চোখে দেখা, তাদেরকে দিয়ে কিছু হবে না, তারা আসলে আপডেট না, তারা একেলেন না, তারা সেকেলের, কি বলবেন?
টপিক খুবই চমৎকার, এটা কিন্তু বাস্তবতা প্র্যাকটিক্যাল এখন দেখতে গেলে যে দেখা যায় শহরের মানুষদের অন্তর কিন্তু দিন দিন কঠোর থেকে কঠোর হতে যাচ্ছে। শহরের মানুষ অপেক্ষা থাকে কোনো একটা ইভেন্টকে উপলক্ষে কীভাবে আমি গ্রামের বাড়িতে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলবো।
আচ্ছা,
আর গ্রামে থেকে কখন যদি টাটকা সবজি ইত্যাদি না আসে শহরের মানুষদের অবস্থা কেমন হবে এটা আমার জানি। তো সার্বিকভাবে আমির আল হোসেন যেটা বলেছেন যে গ্রাম আর শহর এটার পার্থক্য আমরা না করি, মানুষের মর্যাদা তার চরিত্রে, তার ব্যবহারে, তার ধর্মে, তার আদর্শ যেটা সেটার মধ্যে, তার গুণের মধ্যে, তার শিক্ষার মধ্যে, এগুলোর মধ্যে মনুষ্যত্বটা ফুটে ওঠে। আর যার মনুষ্যত্ব সবচেয়ে বেশি বিকশিত হয় যে, তো তারই অবস্থান আমরা দেখি যে সে গ্রামের একেবারে যদি শেষ প্রান্ত থাকে না, আল্লাহ তার সম্মানকে সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেয়। এটা বরাবর আমরা দেখেছি, কিতাবের মধ্যে পড়েছি, আল্লাহ কোন এক আল্লাহর ওলির ঘটনা সেই খুব গ্রামের এক সাইডের মধ্যে আছে, কিন্তু আল্লাহ তাআলা আজও পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত তার নাম, তার কাজ এটা কিতাবের মধ্যে লিপিবদ্ধ করিয়ে দিয়েছেন, যেটা আমরা কিয়ামত পর্যন্ত পড়ব।
আমরা দেখুন এই বড় পীর আব্দুল কাদের জিলানী,
জি
জিলানী তো তার নাম না, এই জিলান শহরের অধিবাসী ছিলেন, জিলান এটা তো শহর ছিল,
শহর ছিল,
গ্রাম ছিল,
জি।
এরপরে আপনি যদি দেখেন
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে দুনিয়াতে তাশরিফ নিয়ে এসেছেন সেটাও ছিল গ্রাম,
মক্কাতুল মুকাররমা,
জি, ওই সাইডের মধ্যে ছিল গ্রাম, এটাকে মূল শহর ওইভাবে ধরা হয় না।
তৎকালীন সময় মনোয়ার ভাই, তৎকালীন সময় আরবদের একটা সিস্টেম ছিল যে যখনই ঘরে সন্তান জন্মগ্রহণ করেন তাদের জন্য
কিছু সময় দুধ পান করানোর জন্য
গ্রামে, এবং গ্রামের যে আপনার ভাষা এবং আরবিকের যে সাহিত্য এবং এগুলো শেখানোর জন্যও কি তাদেরকে প্রেরণ করা হতো। এবং বিশেষ করে দেখুন এই যে আমরা বুখারী শরীফ অধ্যয়ন করি, এই বুখারা, বুখারা একটা এলাকা থেকে উনি উঠে এসেছেন। এভাবে করে আপনি অনেক আউলিয়ে কামিলিনের কথা যদি আপনি দেখেন তখন দেখা যাবে যে তাদের সাথে যে সম্পর্ক হয়েছে যে এলাকাটা, সেই এলাকাটা পুরা বিশ্বের মাঝে, কিতাবের মাঝে এবং বিভিন্ন ইতিহাসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে।
বাইজিদ গোস্তামী রহমতুল্লাহ তাআলা এর কথা কে না জানে,
কে না জানে।
অথচ তার আম্মা যখন পিপাসার্ত ছিল ঘরে পানি নেই, তাকে কত দূর গিয়ে পানি আনতে হয়েছে।
আল্লাহ,
তো
এটা শহরে তো পানি অ্যাভেলেবেল,
শহরে তো অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এই যে বিষয়গুলো, তো মানুষের সম্মান শহরে এবং গ্রামে নয়, বরং 1% যদি আমরা বের করি এবং ওলামায়ে কেরাম এবং কিতাবের মধ্যে এটা রয়েছে যে আপনার শহর থেকে গ্রামের মধ্যে ধর্মকর্ম চর্চা করা অনেকটা সহজ। মানুষের মন মনন সব কিছু নরম থাকে এবং মানুষ সেই কাজগুলো যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ করে প্রকৃত সুন্নত সেগুলো বেশি পালনের ক্ষেত্রে তার অগ্রণী ভূমিকা পালন করতে পারে। যেমন আমাদের শহরের মধ্যে দেখা যায়, প্রিয় দর্শক, আমরা বলি যে সন্ধ্যা হয় রাত 12টায়, কারো সকাল হয় সকাল 12টায়, এমন মানে রুটিনটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, সকালে নাস্তা, দুপুরে দুপুরে নাস্তা, রাতে রাতের নাস্তা, ভোরাতে, এমন একটা অবস্থা হয়েছে।
আমরা যদি একটু বাংলাদেশের দিকে তাকাই, বাংলাদেশের দিকে যদি তাকাই, আপনি দেখুন ইতিহাস সাক্ষ্য দেয় চট্টগ্রামের মধ্যে যে আউলিয়া কামিলগঞ্জ সাহিত্য আছেন, আপনি বিভিন্ন টিলার উপরে বিভিন্ন জায়গাতে, এরপর আপনি দেখুন শাহজালাল ইয়ামিনি, শাহপরান ইয়ামিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ওনাদের মাজার শরীফ কতটা আপনার সেই সাইডের মধ্যে। আপনি যদি চলে যান আপনার খানজাহান আলী রহমতুল্লাহ তাআলা আলাইহি, তা খুলনাতে, তাও কি একটা সাইডের মধ্যে, খুলনা শহরের মধ্যে না। আপনি দেখুন শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহি মিরপুরের মধ্যে আছে, মিরপুর একের মধ্যে, তাও কি একটা কোনার মধ্যে। আপনাদের মুন্সিগঞ্জের মধ্যে বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাইহি, তাও কি একেবারে
শহর থেকে
একেবারে সাইডে। তো এভাবে করে আপনি যখন দেখবেন আউলিয়া কামিলিনের পদচারণাও কিন্তু গ্রাম থেকে শুরু হয়েছে। তারা ভালোই বাসতেন যে তারা একটা নির্গম জায়গায়,
ঢাকার মধ্যে শাহ শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহ, তার জীবন অধ্যয়ন করলে দেখা যায় যে সে যে জায়গার মধ্যে তার আস্তানা ইবাদত জায়গা নির্বাচন করেছেন, এ খাল ছিল, খাল দিয়ে এসে একটা নিরাপদ জায়গা যেখানে কোনো জঞ্জাল নেই, আওয়াজ নেই, আল্লাহ পাকের সে মিষ্টি মতো নামের ধ্যানমগ্ন সহজে হওয়া যাবে, ইবাদতবন্দি করা যাবে, অজু পবিত্রতার কাজটা ভালোভাবে করা যাবে, এমন জায়গায় বেছে নিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা তাদের পদচারণায় কি করে দিয়েছেন আজকে।
হ্যাঁ, মূলত এখানে যে ব্যাপারটা হয়তো বা অনেকেই মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, আমরা এ সকল ব্যক্তিদের কথা বলছি কিন্তু দুনিয়ার মধ্যে যারা দুনিয়াদার হয়েছে, যারা আমরা যেটাকে শহরের মানুষ বলতে গবেষণালব্ধ যে জিনিসটা রয়েছে, গবেষণা গবেষণাগার গবেষণা করছেন এবং তাদের যে একটা রয়েছে সেই জিনিসগুলো, কিন্তু এখানে দেখুন মিরাল সুন্নাহ দামাত বরকাতুন আলিয়া বরাবরই বলে যান যে আমি তো তাকেই শিক্ষিত মনে করি, পড়ালেখা বলা মনে করি, যার ফরজ এলিম জানা রয়েছে, যার মধ্যে ইসলামের জ্ঞান রয়েছে, ইলমে দ্বীনের চর্চা রয়েছে। এখন কেউ পাইলট রয়েছে, কেউ ইঞ্জিনিয়ার রয়েছে, কেউ এই বিশেষজ্ঞ রয়েছে, সেই বিশেষজ্ঞ রয়েছে, ইসলাম সম্পর্কে তার ধারণাই ন্যূনতম নেই, তার মধ্যে নৈতিক শিক্ষার লেশ মাত্র নেই। মুসলমান নামের শুধু নামটাই মুসলমানিত্ব রয়েছে, মুসলমানের পরিচয় কি রয়েছে সেগুলো তার জানা নেই, তো তাকে তো কিভাবে বলা হবে? এখনো কিন্তু দেখুন আমরা বিপদে পড়ে গেলে তখনই ডক্টর, ইঞ্জিনিয়ার আর বিশেষজ্ঞদের ধারণা আমরা কিন্তু ধরি না। আবহাওয়াবিদ অনেক গবেষণা করে আবহাওয়াবিদ হয়েছে, অনেক লেখাপড়া করে আবহাওয়াবিদ হয়েছে, কিন্তু এখন ওই পূর্বাভাস দিয়ে দেয় কিন্তু যে অমুক আসতেছে, চিডর আসতেছে, তো এ আরো কি কি, এর মধ্যেও এখন এই ডিসেম্বরেও আসলো বৃষ্টি সারা দেশে পড়েছে, কিন্তু সেই আমরা কিন্তু ওলি আল্লাহর বাংলাদেশ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ, এই দোয়াই কিন্তু আমরা ওলি আল্লাহদের সামনে পড়ে থাকি। শাহজালালের বাংলাদেশ দয়া করো আল্লাহ, শাহাপনার বাংলাদেশ দয়া করো আল্লাহ, এগুলোই বলে থাকি আমরা। করে থাকি আল্লাহ তাআলার দরবারে বিপদে পড়লে, তো আশা করি বুঝতেই পেরেছি আমরা যা বুঝাতে চেয়েছি আমি, তো সেজন্য আমাদের উচিত এটাই হবে মনোয়ার ভাই যে আমরা যেন গ্রামের মানুষকে অবজ্ঞা চোখে না দেখি। আমি শহরে রয়েছি, অনেক আপডেট ভার্সন, আর আমি গ্রামে যিনি রয়েছেন তাকে আপডেট বলা হবে না এরকমটা নয়। অথচ যদি আমরা যদি অন্যভাবে দেখি তাহলে দেখা যাবে যে শহরের মধ্যে গুনাহা করা এটা খুবই সহজ লভ্য হয়ে গেছে, সেই তুলনায় গ্রামের মানুষ গুনাহ থেকে অনেকটা পুতপবিত্র থাকে, গুনাহের কাজের মধ্যে ধাবিত হতে পারে না, সেক্ষেত্রে আমি নগণ্য হয়ে গেলাম। তাহলে কিয়ামতের দিন তো নেকি এবং বদির দিকেই আমাদের, ভালো এবং মন্দের দিকে ই হবে না, হিসাব নিকাশ হবে, কার আমল বেশি ছিল, কার আমল ভালো ছিল, কার আমল খারাপ ছিল, এটা এটাই আপনার দেখা হবে, তাই না? তো সেজন্য আমাদের উচিত হচ্ছে যে নিজেকে আমরা তুচ্ছ মনে করি, নিজেকে যদি আমরা তুচ্ছ মনে করি যে আমি গুনাহগার, আমার চেয়ে তিনি ভালো, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের জন্য আসানি হবে, দুনিয়া এবং আখিরাত আসান হবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সালাতাম ওয়া সালাম আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সমাজের মধ্যে কথা প্রচলিত রয়েছে, তিন দিনে বেশি কথা না বললে কাফির হয়ে যায়, এরকম প্রশ্ন করা হয়েছে,
তিন দিনের বেশি কথা না বললে কাফির হবে এমন নয়, গুনাগার হবে সম্পর্ক যদি শরীর সম্মত কারণে সে সম্পর্ক ছিন্ন করে থাকে,
তো শরীর সম্মত কারণ ছাড়া,
কারণ ছাড়া যে তার সম্পর্ক ছিন্ন করাটা যদি শরীর সম্মত কারণ হয় তখন তো ওকে, আর যদি না হয় তখন তাকে অবশ্যই কি করতে হবে, সমঝোতা করে নিতে হবে।
জি,
তো যদি সমঝোতা না করে এনে তো সেই ক্ষেত্রে সে গুনাগার হবে। আর এমন ব্যক্তি যেখানে যায় তারা কখনো আল্লাহ তাআলার রহমত প্রাপ্তি থেকে বঞ্চিত হয়, তাদের দ্বারা সমাজে কল্যাণ এটা অনেকটাই হয় না, ফ্যামিলিগতভাবে প্রবলেম সৃষ্টি করে তারা, সামাজিকভাবে, কর্মক্ষেত্রে, সব জায়গার মধ্যে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে যখন সম্পর্ক ছিন্ন করার প্রবণতা বৃদ্ধি পায়, তো ওই ব্যক্তি শুধু আত্মীয় স্বজন না, তার কর্মক্ষেত্র একজনের সাথে একজনের দেখা যায় লেগে যায়,
লেগে যায়,
এবং সে বেপরোয়াভাবে মানে তাকে অ্যাভয়েড করতে থাকে। এইভাবে দেখা যায় যে একটা মানুষ যখন সমাজের মধ্যে এমন ভাবে পরিচিত লাভ করে ফেলে, তো মানুষও যারা সুশীল ব্যক্তি বা তারা ভদ্র ভালো, তারা দেখে ওই ব্যক্তিকে আস্তে আস্তে অ্যাভয়েড করে চলে। তো তার সার থেকে, তার বুরাই থেকে, খারাপি থেকে বাঁচার জন্য তারা ই করে থাকে। কিন্তু এটাও আসলে ঠিক না, কারণ সমাজে দেখেও খারাপ থাকে, কখনো কৌশলে একজন নয় একাধিক ব্যক্তি মিলে তাকে বোঝানো দরকার, বুঝালে ইনশাল্লাহ সে হয়তো পরিবর্তন হতে পারে। তো এইভাবে দেখা যায় যে আত্মীয়তার সম্পর্ক প্রথমত আমরা ছিন্ন করব না, আর আজ পর্যন্ত যদি আমরা কেউ করে থাকি তাহলে ইনশাল্লাহ কথা বলে সমঝোতা করে নিব। আমিরুল সুন্নাহদের ঘটনা বলেছিলেন যে আমিরুল সুন্নাহ তার আত্মীয়দের মধ্যে
খালা,
হ্যাঁ, যারা ই ছিল, তো তাদের সাথে খুঁজতে থাকতেন কিভাবে তাদের সাথে এক আত্মীয়ের সাথে আর এক আত্মীয় সমঝোতা করিয়ে দেওয়া যায়। কারণ আমরা অনেক সময় জানি আমার সাথে সবার ভালো সম্পর্ক আছে প্রিয় দর্শক, কিন্তু আপনি বলবেন আমার তো, আমি কারোর সাথে সম্পর্ক ছিন্ন করে নেই, কিন্তু আপনার প্রতিবেশী একজন আরেকজনের সাথে সম্পর্ক ছিন্ন করে রেখেছে, আপনার আত্মীয় একজন আরেকজনের সম্পর্ক ছিন্ন করে রেখেছে, আপনার উচিত যদি আপনি সুযোগ পান, আপনার সামর্থ্য থাকে, তো তাদের মধ্যে সমঝোতা করিয়ে দেয়। নিঃসন্দেহে এটা অনেক বড় একটা ফজিলতের কাজ হবে। তো প্রথমত আমরা এই কাজগুলি থেকে বাঁচবো, আর যদি এরকম আমাদের সমাজে থেকে থাকে উত্তমভাবে বুঝিয়ে সমঝোতা করিয়ে দেবো ইনশাল্লাহ।
ইনশাল্লাহ আমরা প্রায় মাদানী চ্যানেলের মাধ্যমেও ফজিলত শ্রবণ করে থাকি। একবার এই দুরূদ শরীফ পাঠ করলে 1000 দিন পর্যন্ত নেকি সমূলে মানে লেখা হবে। তো এই এই সময় কি আপনার গুনা লেখা বন্ধ হয়ে যাবে কিনা, বিভিন্ন
এরকম প্রশ্ন থাকে। তো আমির হাসান খুব চমৎকার উত্তর দিয়েছেন যে 1000 দিন পর্যন্ত নেকি লেখা হবে, তো আর গুনা বন্ধ লেখা বন্ধ হয়ে যাবে এমন তো কোথাও নেই। দ্বিতীয়ত 1000 দিন পর্যন্ত যে ফিরেজ তারা নেকি লিখবে, তারা যে মুনকার নাকিরি হবে এমনও লেখা নেই। আল্লাহ তাআলার ভান্ডারের মধ্যে কিছু কম নেই, হতে পারে এটা এক্সট্রা ফজিলত, এক্সট্রা ফেরেশতা নিজিত আছে। তো এভাবে হতে পারে, আমাদের মুনকার নাকির তো আমাদের কিরামান কাতিবিন মুনকার নাকির তাদের আলাদা আলাদা কাজ আছে, তা আমাদের সাথে যে নিয়োগ নেকি এবং গুনা লেখার ফেরেশতা নিয়োগ আছে আমাদের, তো তারা তাদের কাজ অবশ্যই করে যাবে। এমন নয় যে একজন নেকি লিখতে গেছে আরেকজন গুণা লেখা বন্ধ করবে, এমন নয়। গুণা যখন হবে গুণা লিখবে, নেকি যখন হবে নেকি লেখা হবে। আর 1000 দিনের রহস্য যেটা আল্লাহ পাকে ভালো জানেন, যে আলাদাভাবে যদি ফেরেশতা নিয়োগ করে থাকে আলাদাভাবে লিখবে। তো এজন্য আমাদের পড়তে থাকা, জি,
দুরূদ শরীফ পাঠ করতে থাকা। আর মনে রাখবেন দুরূদে পাক পাঠ করার মাধ্যমে গুনাহ রোগের শিফা রয়েছে, রোজগারের মধ্যে বারাকাত এর মাধ্যম রয়েছে, ঘরের মধ্যে বরকত লাভের মাধ্যম রয়েছে, নেককার সন্তান লাভের মাধ্যম রয়েছে, ইবাদত কবুল হওয়ার মাধ্যমও হচ্ছে দুরুদে পাক। সেজন্য আমরা চেষ্টা করি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা। আর সবচেয়ে উত্তম হচ্ছে কমপক্ষে আমরা যদি পারি 313 বার দুরূদ শরীফ পাঠ করি, আর যদি এর চেয়ে বেশিও পারি তাহলে কমপক্ষে 1000 বার দৈনিক দুরূদ শরীফ পাঠ করি। এর চেয়েও যারা বেশি পারেন বেশি পড়বেন, যতই মধু ঢালা হবে ততই মিষ্টি লাগবে ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা কিছু কল শ্রবণ করে নিই। জি, কল চালিয়ে দিই।
জামালপুর থেকে আপনাদের মাদানী চ্যানেল দেখছি, আজকের অনুষ্ঠান এর তো একমাত্র বাণী, অনুষ্ঠানটি অনেক ভালো লাগছে আমার কাছে, আমি যেন 5 ওয়াক্তের নামাজ পড়তে পারি, আপনারা আমার জন্য দোয়া করবেন।
আমিন। আল্লাহ তাআলা আপনাকে সহ আমাদের সকলকে, দর্শক শ্রোতা সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ানো বালা বানিয়ে দিন, ইবাদত করে বান্দা হিসেবে কবুল মঞ্জুর করুন। নেক্সট কল।
আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান, আমার বাড়ি নীলফামারি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান ইলিম ও হিকমতের বাণী মাশাআল্লাহ অনেক সুন্দর একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মাদানী মুজাকারা থেকে বিষয় নিয়ে অনেক সুন্দর আলোচনা করা হয়। মাশাআল্লাহ, এই অনুষ্ঠানের উপস্থাপক আলকিসানি বাপু ও মুবাল্লিগ মনোয়ার আত্তারি ভাইকে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু।
আমাদের নাম ধরে আমাদেরকে উৎসাহিত করার জন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ। জি, নেক্সট।
আমি ঢাকা থেকে বলছি। আজকের অনুষ্ঠান ইলমাহ করতে পারি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হচ্ছে। আমি প্রতি সপ্তাহে এই অনুষ্ঠানে দেখার চেষ্টা করি এবং দেখি এই অনুষ্ঠানের মাধ্যমে আমি অনেক ইলমাহ সম্বন্ধে শিখতে এবং জানতে পারছি। এই ধরনের এক অনুষ্ঠান প্রচার করার জন্য মাদানি চ্যানেল বাংলাকে অনেক ধন্যবাদ।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে ইলমে দীন শিক্ষা অর্জন করার তৌফিক নসিব করুন। শোয়েব ভাই সাথে রয়েছেন, আজকের কি শোনাবেন আমাদেরকে?
সুন্নি আলা রাসূলিনা, সুন্নি আলা হাবিবিনা, সুন্নি আলা মুহাম্মাদিন, হম বি মদিনে জায়েঙ্গে, মুর্শিদ হামে লে জায়েঙ্গে, হম বি মদিনে জায়েঙ্গে, মুর্শিদ হামে লে জায়েঙ্গে, বুলাঙ্গে আজ নহি তো কল সহি পড়িয়ে, সুন্নি আলা শফি আইনা, সুন্নি আলা করিম না, সুন্নি আলা মুহাম্মাদিন। মদিনারি ছবি যেন থাকে এরি দোয়ে, মদিনারি ছবি যেন থাকে এরি দোয়ে, শরণ প্রিয় নবীর যেন থাকে এরি দোয়ে, মদিনারি ছবি যেন থাকে এরি দোয়ে, ছবি সদা যেন থাকে মনে, শরণ প্রিয় নবীর যেন থাকে এরি দোয়ে, যদি আমি পে যাই মদিনা যাবার সুযোগ, যদি আমি পেয়ে যাই মদিনা যাবার, যাব মদিনায় কান্নার তো কাফেলানি, যাব মদিনায় কান্নার তো কাফেলানি, নবীর গোলাম আমি শোনো হে জাহান্নাম, প্রিয় নবীর গোলাম শোনো হে জাহান্নাম যাব কি করে দোযখে নবীর গোলাম হয়ে যাব কি করে দোযখে নবীর গোলাম হয়ে যখন জানাজা আমার নিয়ে যাবে কবরে যখন জানাজা আমার নিয়ে যাবে কবরে ধুলি আমার মুখে দিও মেখে মোদি নরে ধুলি আমার মুখে দিও মেখে মোদি নরে ছবি সদা যেনো থাকে মনে বুলালো হাম গরিবোকো বুলালো ইয়া রাসূলাল্লাহ পায়ে শব্বির ও শব্বির ফাতেমা হায়দর মদিনে মে মদিনে জানে ওয়ালো যাও যাও ফি আমানিল্লাহ কভি তো আপনা ভি লগ জায়েগা বিস্তর মদিনে মে মে আগরচে হো কমিনা তেরা হো শহে মদিনা মুঝে সিনে সে লাগানা মদনি মদিনে ওয়ালে মোদি নারে ছবি সদা যেনো থাকে মনে মোদি নারে ছবি সদা যেনো থাকে মনে শোরন প্রিয় নবীর যেনো থাকে হৃদয়ে আতার তুমি আমার তুমি আমার তুমি আমার আতার তুমি আমার তুমি আমার তুমি আমার আতার তুমি আমার এক কথা দিবসে যেনো প্রিয় নবী আমাইশিয় মুখে বলে যেনো প্রিয় নবী আমাইশিয় মুখে বলে মোদি নরে ছবি সদা যেনো থাকে মনে
আমিন আমিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ আমরা কালামও শ্রবণ করলাম। কালাম শ্রবণ করতে করতে আমরা মদিনা মুনাওয়ারাতেও ঘুরে আসলাম আলহামদুলিল্লাহ। নেক্সট টপিকে আমরা যেতে চাচ্ছি, মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখা জরুরি কিনা। বিভিন্ন জায়গাতে আমাদের দেশে এটা আছে কিনা সন্দেহ, কিন্তু মাদানী মুজাহিদের প্রশ্ন করা হয়েছিল
জি,
যে কেউ ইন্তেকাল করলে আশেপাশে মানুষ অথবা আপনার নিকটাত্মীয় কেউ না কেউ তাকে স্বপ্ন দেখতে হবে।
এখানে যে বিষয়টা বলা হয়েছে যে যেখানে প্রশ্নটা এসেছে, এখানে মূল একটা বিষয় ছিল যে কোনো এলাকার মধ্যে একটা ধারণা আছে যে পিতা বা মাতা যদি কেউ ইন্তেকাল করে তো তার সন্তানাদি বা ফ্যামিলির মানুষ তাকে দেখবে, আর এলাকাবাসীরা বলবে যে তোমার মা বাবাকে তুমি স্বপ্নে পেয়েছো তো, এই ধরনের। তো এটাকে এমনও ধারণা নিতে পারে যে বাহ্যিকভাবে আমার বাবা মা পর্দা করেছে, স্বপ্নের মধ্যে যতক্ষণ না দেখবে, স্বপ্নের মধ্যে দেখা মানে তোমার সাথে তার সংযোগ হয়েছে, ঠিক আছে, এই ধরনের একটা ধারণা। তো আমির হোসেন বলে যে এই ধরনের ধারণা ইসলামের মধ্যে কোনো জায়গা নেই, এই ধরনের কোনো কনসেপ্ট নেই। যদি কেউ প্রতিদিন শতবারও কোনো মৃত ব্যক্তিকে দেখে, পিতা মাতাকে দেখে, তো এটার ক্ষেত্রেও কোনো ফজিলত কনফার্ম এটা ইসলামের মধ্যে নেই। দ্বিতীয়ত, কেউ যদি সারা জীবন একবারও দেখেন না দেখে, এটার মধ্যে যে কোনো মুজাম্মাদ বা কোনো ক্ষতি বা কোনো কিছু, এটাও ইসলামের
মুরব্বীদের মাঝে কিছু প্রচলিত আছে। আপনার বিপদগ্রস্ত হলে অথবা আপনার ই হয়ে গেলে তখন মা বাবাকে স্মরণ করে
যে এই বিষয়টা আসতে,
তখন তখন যদি মা বাবা স্বপ্নে না আসে তখন অনেক সময় দেখা যায় মা বাবাকে কিছু একটা, মানে মৃত মা বাবাকে কিছু একটা বলেও দিল
বলা, আর দেখা যায় হতাশ হয়ে যায় সন্তানরা এরকম। তো আমিরুল ইসলাম এই বিষয়ে বলেছে যদি কেউ পিতা মাতাকে সবুজ পোশাক, সাদা পোশাক ইত্যাদি যদি পজিটিভলি দেখে থাকে তখন এটা তার জন্য ভালো, ভালো একটা দিক। আর যদি কেউ খারাপ কোনো অবস্থায় দেখে থাকে তো এটা যদিও চিন্তার বিষয় কিন্তু এটা কনফার্ম আমরা বলতে পারি না যে পিতা মাতা জাহান্নামী বা ইত্যাদি ইত্যাদি, বা কেউ ভালো অবস্থায় দেখলো তাকেও আমরা কনফার্ম বলে দিতে পারবো না যে সে জান্নাতে চলেই গেছে এরকম। শতভাগ গ্যারান্টির যে বিষয়টা সেটা আমাদের এই স্বপ্ন আর আমাদের এই চিন্তার দ্বারা কখনো হয় না। হ্যাঁ, যেহেতু স্বপ্নের কথা চলে এসেছে, শুধুমাত্র নবীদের স্বপ্নটাই দলিল, শতভাগ দলিল, এবং সেটা শরীয়তের দলিল। নবীগণ যদি স্বপ্ন দেখে তো সেটা
ওনার ওহি
জি। তো এই জন্য যে বিষয়টা আমরা যে স্বপ্ন দেখবো সেটা শরীয়তের দলিল নয়। কেউ যদি ভালো অবস্থা দেখি শুক্রিয়া আদায় করবো, কেউ যদি খারাপ অবস্থা দেখি তাহলে তাদের জন্য বেশি বেশি ইসলামের সব করবো, মাগফিরাতের দোয়া করবো। কিন্তু এটা কনফার্ম কোনো কিছু বলা যাবে না যে সে জাহান্নামে চলে গেছে, আমার মা বাবা জান্নাতে চলে গেছে, এই ধরনের কিছু না বলে আমরা তাদের জন্য মাগফিরাতের দোয়া করবো। আর যদি ভালো অবস্থা দেখি, বাস এখন ছেড়ে দিলাম নাকি ইসলামের সব করা, এমনও নয়,
এমনও নয়।
হ্যাঁ, মৃত্যুর শ্বাস পর্যন্ত আমার জন্য আমি ইসলামের সব করে যাবো, কেননা যে আমি যত মুসলমানকে ইসলামের সব করবো প্রত্যেকের সংখ্যা অনুযায়ী আমি নেকি পেতে থাকবো,
নেকি পেতে থাকবো।
তো এই জন্য আমরা সবসময় ইসলামের সব করে যাবো,
দান সাদকা করবো, নেকি মানুষকে খাবার খাওয়াবো। বিশেষ করে আমাদের সমাজে যে প্রচলনগুলো মৃত ব্যক্তির জন্য, পিতা মাতার জন্য প্রত্যেক বছর একটা আয়োজন করে থাকে, মা বাবাকে স্মরণ করে, ফকির মিসকিন এবং আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে আপনার খাবার খাওয়ানো, এটা একটা ভালো কাজ,
অনেক ভালো একটা দিক,
ভালো কাজ। কেননা হাদিসের মধ্যেও খাবারের ব্যাপারে আসছে, খাবার খাওয়ানোর দ্বারা মানুষের দিল সন্তুষ্ট হয়
যে
এটাও করা যেতে পারে। আপনার মসজিদে দান খয়রাত করা, মাদ্রাসাতে আপনার ই করা, যেমন দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনা রয়েছে, মাদ্রাসাতুল মদিনা রয়েছে, অনেকেই আলহামদুলিল্লাহ অনেক ইসলামী ভাইয়েরা এখানে দান খয়রাত করে থাকেন, নিজের মৃত পিতা মাতার জন্য, নিজেদের জন্য সাদকা করে থাকেন। তো এটাও উত্তম কাজ, সাদকায় জারিয়ামূলক কাজ। মা বাবার নামে কোনো রাস্তা করে দেওয়া, ব্রিজ করে দেয়া, হাদিসের মধ্যে কূপের কূপের কথা তো আছেই, পানির ব্যাপারে,
হ্যাঁ,
হাজিহি উম্মে সাআদ, উম্মে সাআদের জন্য এটা। তো এভাবে পানির ব্যবস্থা করে দেয়া মানুষের জন্য, তো এটা অনেক বড় সওয়াবের কাজ। অনেকে আবার শয়তানি ওয়াসওয়াসা দেয় যে এখানে ফকির মিসকিন কি খাওয়াতে হবে। দেখুন, এই হাজিহি উম্মে সাআদ, এখানে কিন্তু এই পানির কূপটা শুধু ফকির মিসকিনের জন্য বরাদ্দ হয়নি, সকলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। তো আপনি সেখানে খাবার শুধু ফকির মিসকিন না, ফকির মিসকিনকে খাওয়ানো অত্যন্ত উত্তম এবং ভালো কাজ। তাদের তারা যেহেতু অভুক্ত থাকে তাদেরকে ভুক্ত করা একটা ভালো কাজ, কিন্তু পাশাপাশি অন্যদেরকেও আপনি দাওয়াত দিয়ে খাওয়াতে পারেন।
নেকির এখানে নেকির প্রকারভেদ রুজুকানা দিন দুই ভাবে করেছে, একটা হলো যে শুধু জাতি ফায়দা নিজে উপকৃত হব, আরেকটা হলো যে নিজের পাশাপাশি অন্য উপকৃত হবে। তো ওলামায়ে কেরাম বলেন যে ওই নেকি উত্তম যেটা নিজের পাশাপাশি অন্য উপকৃত হবে। এই যে সৎকার জারিয়ামূলক কাজ যেগুলো, একটা আছে আমি একটা দোকান থেকে মিষ্টি কিনলাম, হ্যাঁ বিসমিল্লাহ শরীফ পরে পিতামাতার ইসলামের সবের নিয়ত করে আমি খেয়ে নিলাম, তো একে তো আমি উপকার হলো, ঠিক আছে পিতামাতারও ইসলামের সব হলো।
আচ্ছা,
কিন্তু এই মিষ্টিটা যদি আমি দশজন কিনে খাই, তখন দেখা যায় একটা নিজে খাওয়ার থেকে দশজন কিনে খাওয়া এটা হলো উত্তম। এই হিসাবে যেমন কূপের কথা বলা হলো, এখানে ফকির মিসকিন কারো নির্ধারিত না করে এখানে আল্লাহ তাআলা সেই পাখিও এসে খেতে পারে, তারপরে ছোট ছোট পোকামাকড় পিঁপড়া এগুলো খেতে পারে। আর এগুলো খেলে যে আমার ফজিলত হবে না এমন নয়। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা তিনি যখন পর্দা করেছেন, কেউ তার ওফাতের পরে দেখে জিজ্ঞাসা করলো হুজুর আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছেন, তো বললো যে আমি এক সময় লিখতেছিলাম, তো এমন সময় একটা মাছি এসে সে দোয়াতের মধ্যে কলম সে কালি মানে খাচ্ছিল, তা আমি কলমটা রেখে দিলাম, হ্যাঁ দোয়াত কলম ছিল ওই সময়, রেখে দিলাম যে সেটা পরিতৃপ্ত হয়ে চলে যাক। তো আল্লাহ পাকের কাছে সেই কাজটা এতটা পছন্দ হয়েছে, এর উসুল আল্লাহ আমাকে মাগফিরাত দান করেছেন। অথচ মাগফিরাত দান করার জন্য তার মহান অনেক আমল ছিল, ইহিয়াল উলুম, মুকাশফাতুল কুলুব, তারপরে মিনহাজুল আবেদিন, তার তাসাউফের কিতাব, তার সাধনা, তার তাহাজ্জুদ, তার অনেক কিছু ছিল। কিন্তু আল্লাহ তাআলা দেখিয়ে দিল যে আল্লাহ কোনো বড় ইবাদতের মুখাপেক্ষী না, আল্লাহর মাখলুককে যে ভালোবাসে আল্লাহ তাআলা যে কোনো কিছুর বিনিময়ে সেটা মাফ করে দিতে পারে,
মাফ করে দিতে পারে।
তো এই জন্য আমাদের উচিত হবে যে নেকির কাজটাকে এইভাবে করা। তারপর আরেকটা এ টপিকের মধ্যে বলবো যে দর্শকদের আসলে আমরা যত চর্চা করি তখনই কিন্তু বাড়ে, আমাদের ঘরের মধ্যে দেখা যায় অনেক খাবার নষ্ট হয়, অনেক খাবার নষ্ট হয়। আর দেখা যায় আমি নষ্ট করলাম, এটা যদি কাজের মানুষ নেয় সে নিয়ে কী করলো আরও নষ্ট করে দিল, তারপরে শেষে ডাস্টবিন ভরে ফেলে দেওয়া হয়। এর মধ্যে না নিয়ত থাকে না কিছু থাকে, তো দেখা যায় অনেক অপচয় হয়ে যায়, গুণা হয়ে যায়। তো দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আজকে থেকে আমরা এটা নিয়ত করে যে অপচয় থেকে বাঁচবো, আর এই যে খাবার আমার একটু অবশিষ্ট রয়ে গেল বা এগুলো কিন্তু আমার ঘরের সাইডে কোথাও দেখা যায় বিড়াল আসে, পাখি আসতে পারে, নিজের গৃহপালিত মুরগি থাকতে পারে, বা কোনো জায়গায় এমন আমার জানা আছে যেখানে পিঁপড়া আসে বা বাড়ির আশেপাশে থাকতে পারে, তো যদি আমি বিসমিল্লাহ শরীফ পড়ে তাদের রিজিকের জন্য আমি দিয়ে দিই, তাহলে দেখা যাবে আমার খাবারটা অপচয় হলো না, আর আমি যে জায়গায় গুনাহ হতো সে জায়গায় আমি সওয়াব পেয়ে যাব। তো একটু সচেতন হয়ে যদি আমরা এই কাজটা করি, তাহলে দেখা যাবে যে অপচয় থেকে বাঁচতে পারবো, আর কখনো যদি বাচ্চারা খাবার নষ্ট করে তো আমার কারণে সেটা নেকিতে পরিণত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সেই কাজটা করার তৌফিক দান করুন।
আর একটা জিনিস আমি এখানে যোগ করব, যেহেতু মৃত ব্যক্তিদের স্বপ্নে দেখার ব্যাপারে এখানে আসছে, আমাদের গ্রাম অঞ্চলে এই জিনিসগুলো বেশি ঘটে থাকে। তা হচ্ছে যে কেউ যদি আল্লাহ মাফ করুক আত্মহত্যা করে ইন্তেকাল করেছে, বিষ পান করে ইন্তেকাল করেছে, তো এখন ইন্তেকালের পর এলাকাবাসী কনসেপ্ট থাকে ওখান থেকে যাওয়া যাবে না, এতদিন এই মানুষটা নিজে আবার উঠবে, উঠে যাকে পাবে তাকেই কি ই করবে। তো এ ধরনের একটা কনসেপ্ট গ্রামের মধ্যে থাকে, বিশেষ করে যে আপনার রাতের যে একটা অংশ, একটা অন্ধকারাচ্ছন্ন থাকে, একটা আলোকোজ্জ্বল থাকে, তো এই অন্ধকারাচ্ছন্ন অবস্থায় ওই ওই দিনগুলো যদি ইন্তেকাল তাহলে তো কথাই নেই, এরকম একটা কনসেপ্ট এলাকার মধ্যে থাকে। তো মনে রাখবেন ইসলামের মধ্যে এ ধরনের কোনো কনসেপ্ট নেই। হ্যাঁ, মৃত ব্যক্তির রুহ এগুলো ঘরের আশেপাশে আসে, যেন আত্মনাদ করে যে আমার পরিবারবর্গরা কি অবস্থায় আছে, তারা আমার জন্য কিছু পাঠাচ্ছে না, ইসারে সওয়াব করছে না, রুহগুলো আসে। কিন্তু এরকম কোনো কনসেপ্ট নাই যে আপনি মৃত ব্যক্তিকে দাফন করে দিলেন আর সে ওখানে জীবিত হয়ে আবার কি কবর ভেদ করে উপরে এসে আপনাকে ধরবে, আপনাকে কিছু একটা করবে, এ ধরনের কনসেপ্ট, এ ধরনের আকিদা ইসলামের মধ্যে নেই, ইসলাম বহির্ভূত কাজ। এটা অবশ্যই মনে রাখতে হবে আমাদেরকে, যেটা ইসলাম সম্মত নয় সেই জিনিসগুলো বিশ্বাস করে, সেই একটা হচ্ছে ভয় পাওয়া, এটা আলাদা একটা ব্যাপার যে আমার ওখানে যেতে ভয় লাগছে অথবা দেখতে ভয় লাগছে, সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু এটা মনে করে যে ওখান থেকে উঠবে এবং আমাকে ধরবে, এইটা মনে করে আপনি কিছু একটা করছেন অথবা কিছু একটা বলছেন, মানে এই বিশ্বাস রাখছেন, তাহলে এটা ইসলামসম্মত হচ্ছে না। আশা করি বোঝাতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের মরহুমদেরকে, মৃতদেরকে বেহিসাব মাগফিরাত দান করুন।
আমিন।
সবসময় দোয়া করতে থাকবো, নামাজ পড়ে দোয়া করতে থাকবো, নিজে আত্মীয় স্বজন পরিবারবর্গ শ্বশুর শাশুড়ি যারাই রয়েছেন সকলের জন্য, মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করব। আল্লাহ পাক মুসলিম উম্মার বেহিসাব মাগফিরাত দান করুন। আমিন। একটি গুরুত্বপূর্ণ টপিক মনোয়ার ভাই, সময় আমাদের হাতে শেষের দিকে আসছে আস্তে আস্তে করে, অল্প সময় বাকি রয়েছে, হচ্ছে অনুমতি ছাড়া আপনার স্বামীর টাকা স্ত্রী খরচ করতে পারবে কিনা?
জি, এটা নিষেধ রয়েছে। স্বামী হোক বা ভাই, ভাই বোন ইত্যাদি, বা অফিসের মধ্যে কর্মচারী কর্মকর্তা ইত্যাদি, যে যেই হোক না কেন, উপরস্থ অধীনস্থ, দেখা যায় যে কারো জিনিসে বিনা অনুমতিতে ধরা নিষেধ, ব্যবহার করা নিষেধ, যদি সে সেটাকে অন্য নজরে দেয়, খারাপ নজর।
জি,
একটা বিষয় আছে, একটা ম্যাচের মধ্যে কতগুলো বন্ধু একত্রিত আছে, বা ঘরের মধ্যে স্বামী স্ত্রী সন্তান সবার মধ্যে এতটাই আন্ডারস্ট্যান্ডিং এবং মহাব্বতপূর্ণ আচরণ যে প্রত্যেকে জানে যে আমার এখানে ক্ষতি করার মতো কেউ নাই। হ্যাঁ, তো দেখা যায় তাদের মধ্যে থাকে, বলে দেয় অনেক সময় যে ওই জায়গার মধ্যে টাকা আছে, হ্যাঁ, ছেলে মেয়েদেরকে বলে তোমাদের স্কুলে যাওয়ার সময় নিয়ে যেও, মাদ্রাসা যাওয়ার সময় নিয়ে যেও, স্ত্রীকে বলে তোমার কোনো কিছু প্রয়োজন হলে বাজারের জন্য কিনে নিও, এভাবে। তো সেই মাদানি পরিবেশ যদি কোথাও থাকে আর সেখানে যদি এটার অনুমতি থাকে তো ঠিক আছে, অন্যথায় দেখা যায় জামিউল সুন্নাহ যে বিষয়টার প্রতি বেশি ইঙ্গিত দিয়েছেন, যেটা আমাদের মনে হয় সেটা হলো যে অনেকে পৈতৃক সম্পত্তি পেয়ে থাকে, ঠিক আছে, যে বাবার বংশ থেকে মেয়েরা পেয়ে থাকে বা এরকম, তো দেখা যায় যে সেই ক্ষেত্রে অনেক সময় আত্মসাত বা ছলে বলে কৌশলে বুঝিয়ে দাও ব্যবসা করব, লাভ হবে ইত্যাদি বিভিন্ন কারণে কথা বলে, অথচ ওই ইসলামী বোন তার ইচ্ছে থাকে না, বা তার মোহরে যে সম্পদটা সে তো এখন দিয়ে তো দিয়েছে, এখন কীভাবে নিবে, বাহানা করে খুঁজে খোঁজা শুরু করে, কখনো মহাব্বত কখনো ইত্যাদি, এরকম সমাজের মধ্যে প্রচলিত আছে। তো সেই ক্ষেত্রে যদি সে না করে তখন তার কোনো ধরনের মনক্ষুণ্ণ হওয়া উচিত না, এবং তাকে বিভিন্ন অ্যাঙ্গেলে তাকে টর্চার করা ইত্যাদি করা, এগুলো কখনো ইসলাম সম্মত না।
এটা তো একটা আলাদা টপিক।
জি,
এখানে যে ব্যাপারটা আমাদের সমাজের মধ্যে ঘটে থাকে সেটা হচ্ছে যে বিশেষ করে স্ত্রী সে মনে করে স্বামীর পকেট থেকে টাকা নিবে অথবা নিয়ে কিছু একটা করবে, টাকা সরিয়ে রাখা সমাজের মধ্যে অহরহ এগুলো কি হচ্ছে, ঘটছে, না ঘটলে তো আপনার এই প্রশ্ন আসতো।
আমি প্রথমে যেটা বললাম, কারো ধরার অনুমতি নেই, যদি স্বামীর অনুমতি দেয়, স্বামী অপছন্দ এটা মনে করে, তো স্বামীর পকেট থেকে না, এটা চুরির সামিল হয়ে যাবে। জি,
স্বামী
পিতার পকেট থেকে, পিতার পকেট থেকে স্বামীর আমলনামা স্বামীর কাছে, স্ত্রীর আমলনামা তার স্ত্রীর কাছে, ছেলের আমলনামা তার ছেলের কাছে, বোনের আমলনামা তার বোনের কাছে। আল্লাহ তাআলা প্রত্যেককে এরকম বলেন যে পুরো ফ্যামিলিটার মধ্যে একটা আমলনামা, এরকম আল্লাহ তাআলা বিধান করেননি, কারণ প্রত্যেকে নিজের কর্মের হিসাব কিতাব তাকে দিতে হবে।
এখন নেকির কাজও করে আবার চুরি করে।
জি,
নেকির কাজও করে।
জি,
সেটা কিভাবে, স্বামীর পকেটে টাকা নিয়ে দান খয়রাত করে, অনুমোদন নেওয়া হচ্ছে না।
জি,
এরকম তো, এরকমের তো হতে
পারে। এক্ষেত্রে আত্মসাত, তারপরে মিথ্যা, তারপরে আপনার চুরি ইত্যাদি, বড় অ্যামাউন্ট হলে ডাকাতির পর্যায়েও যেতে পারে, এমন আমরা দেখেছি যে সন্তান মা মিলে বাবার সম্পদ আত্মসাত করেছে, তো যেটাকে ডাকাতের সংজ্ঞার মধ্যে পড়বে সে ডাকাতি হবে, আর যেটা চুরির সংজ্ঞায় পড়বে সেটা চুরির মধ্যে পড়বে। সর্বোপরি যে বিষয়টা, যদি আমরা আল্লাহ তাআলার ভয় ভীতি রাখি, তাহলে তো দেখতে হবে যে একটা টাকা কেন, একটা পয়সায় আমরা এদিক সেদিক কেন করব, আর যদি করেও থাকি, আমার হায়াত থাকা অবস্থায় কেন আমি আদায় করছি না। ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি এর কথাটা এই প্রেক্ষাপটে চলেই আসে যে তিনি অনেক বড় এক আল্লাহর ওলি, তার দরবারের মধ্যে বাদশাহ হারুনুর রশিদ গিয়ে নসিহত তলব করত, সেখানে তো হুজুর তিনি শোনান। সেই ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি যখন তওবা করলেন, তওবার পরে তওবার তাকাজা কিভাবে পূর্ণ করলেন, মানে তওবার সেই ঘাটতি ফিল আপ করলেন কিভাবে, সে যে জনপদে ডাকাতি করতেন সেই জনপদ দিয়ে যে বা যারা ব্যবসা বা ব্যবসায়িক সফর হোক, যে সফর হোক করতো যে গ্রাম, তিনি প্রত্যেক গ্রামে গ্রামে গিয়ে তাদের কাছে মাপ চাইলেন এবং তাদের সম্পদ পরিশোধ করে দিলেন। তো এইভাবে সে তার তওবার সে শর্তগুলো সে পরিপূর্ণ করলেন। তারপরে তিনি কি করলেন, আল্লাহর ইবাদতের জন্য নিজেকে নিয়োজিত করে দিলেন। তো আজকে দুনিয়াবাসী জানে তাকে ডাকাত নামে কজন চিনে, তা যদি জীবনী পড়ে তখন শুনতে পাবে যে সে ডাকাত ছিল, অন্যথায় সে কিন্তু আল্লাহর ওলি হিসাবে কত প্রসিদ্ধ। বাদশাহ হারুনুর রশিদের মতো যেই প্রসিদ্ধ না ইতিহাসের মধ্যে তার নাম, তিনিও পর্যন্ত গিয়ে সেখান থেকে নসিহত এবং আমাদের ভাষায় বলে মাদানী ফুল অর্জন করতেন। তো এই জন্য যে বিষয়টা আমরা ঘরের মধ্যে সেই পরিবেশে করবো,
পরিবেশ
যাতে আমাদের মধ্যে তোহমত অপবাদ না আসে। আর যেহেতু স্বামী স্ত্রীর কথা পরিশেষ এটাই বলতে হবে যে স্বামী আর স্ত্রীর মধ্যে প্রথমে দেখতে হবে আমার এই ধরনের সম্পদ দ্বারা যাতে অন্তরের মধ্যে বিভেদ সৃষ্টি না হয়।
এখানে একটা জিনিস আমি প্লাস করবো মনে হয়, বিশেষ করে আমি পুরুষদেরকে বলবো যে আপনি বিয়ে করেছেন তো আপনার মধ্যেও কি এ ধরনের টেন্ডেন্সি থাকা উচিত, যদি এরকম ই হয় তাহলে কি অনুমোদন দিয়ে দেয়া, অনুমতি দিয়ে দেয়া অথবা বলে দেয়া, এটা ক্লিয়ার করা। আর মহিলাদেরকেও বলবো যে অনেকে আছে টাকা সরিয়ে নিয়ে তার বাবার বাড়ি দেয়া, তার ভাইকে দেয়া, তার বোনকে দেয়া অথবা সন্তানদেরকে দেয়া অথবা নিজের জন্য কিছু ই করা। অনেকে আছে একটু কিপ্টে টাইপের, মানে কনজুস্ট টাইপের আছে, নিজের জন্য খরচ করে না, পরিবার বর্গের জন্য খরচ করে না। নিশ্চয়ই খরচ করা উচিত, যেখানে খরচ করা ওয়াজিব সেখানে খরচ না করলে সে অবশ্যই কৃপণ, কৃপণের সংজ্ঞাতে এটাই এসেছে। তো অবশ্যই খরচ করতে হবে, এখন খরচ করছে না বেদে আপনি নিয়ে নিচ্ছেন এরকম তো না। তো স্বামীর অনুমোদন ছাড়া, স্বামীর অনুমতি নিয়েই কাজ করতে হবে, দান সৎকাও করতে হবে। এখন আপনি স্বামীর অনুমতি ছাড়া তার পকেট থেকে টাকা নিয়ে আপনি অনেক বড় দানশীল হয়ে গেছেন, দানবীর হয়ে যাচ্ছেন, এটা তো কঠিনকালে সম্ভব না। স্বামীর অনুমতি নিয়েই করবেন এবং সর্বোপরি আল্লাহর সন্তুষ্টির জন্যই যখন করবেন, তাকে বুঝিয়ে, তাকে মুহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে তার সম্পদকে নেকির কাজে ব্যয় করানোর চেষ্টা করবেন। এটাই কিন্তু আমাদের সালাফ যারা ছিলেন, যারা ওলি আল্লাহ ছিলেন, আমাদের বুজুর্গানে কেরাম ছিলেন। বুজুর্গানে কেরাম শুধু আমরা শুধু পুরুষদের আলোচনা করছি, কিন্তু আপনি রাবেয়া বসরী রাহমাতুল্লাহি আলাইহার জীবনী অধ্যয়ন করুন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহু আকবার কাবীরা, আপনি ওলিয়ার দিকে যদি তাকান, এই যে বাদশা মামুনুর রশিদের যে স্ত্রী ছিলেন জুবাইদা, জুবাইদা রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার কাবীরা, জীবনী পড়ে দেখেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সময় একেবারে সংক্ষিপ্ত, কিন্তু আপনার টপিক অনেকগুলো রয়েছে, সংক্ষিপ্ত টপিকও দেখতে পাচ্ছি না যে আমরা সংক্ষিপ্ত একটি টপিক নিব সেটাও পাচ্ছি না। একদম লাস্ট একটা ইনিক, অনেক সময় দেখা যায় ফ্যামিলির মধ্যে নিজের সন্তান থাকে, এখন বাবার অনেক বড় ব্যবসা রয়েছে, বাবার ওয়ার্কশপ রয়েছে, বাবার কোম্পানি রয়েছে, এখন সন্তানকে এর মধ্যে ইনভলভ করতে চাচ্ছে, অথবা নিজের ভাইয়ের ছেলে অথবা বোনের ছেলে অথবা স্ত্রীর ভাই অথবা এরকম হতে পারে। এখন এই কাজ শিখাতে গিয়ে অথবা তাকে ব্যবসা শিখাতে গিয়ে তাকে ভকাঝকা করতে পারে কি না, তাকে শাসন করা যায় কি না,
শরীয়তের মধ্যে শাসন করা, মহাব্বত করা, সবকিছুরই বিধিবিধান দেয়া আছে। কিন্তু আমাদের সমাজে যে বিষয়টা এখানে যেটা ফুটে উঠেছে সেটা হলো যে আমার ছেলে চাচ্ছে ডক্টর হতে, তাকে জোর করে আমি বিজনেসম্যান বানাবো, ব্যবসা শেখাবো, ব্যবসাকে শিখাইতে হবে, ব্যবসার ফর্মুলা সব শিখাতে হবে। তো এই ক্ষেত্রে প্রবলেম হয়ে যায় যখন বাবা এভাবে প্রেশার ক্রিয়েট করে, সেই জিনিসটাকে সেই ফজিলতপূর্ণ দিকে না নিয়ে নিজের মধ্যে সে এটা গজব হিসেবে নেয়, তখন দেখা যায় দিন দিন তার মধ্যে তিক্ত ভাব ফুটে ওঠে, তখন সে এটা থেকে অনীহা চলে আসে আর সে ওদিক দিয়ে প্রেশার ক্রিয়েট করে। তো এইভাবে দেখা যায় যে সমাজের মধ্যে ঘরের ফ্যামিলিকে, ছেলে মেয়েকে ইত্যাদি, তো তাদেরকে ব্যবসায়িক ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে এভাবে প্রেশার ক্রিয়েট করা হয়। তো এটা আদৌ উচিত নয়। ইসলামের মধ্যে মারামারি, তারপরে জোর করে কোনো কিছু আসলে করার সুফল এটা ইসলামের মধ্যে কখনো বলা হয়নি। আর ইসলামের আদর্শটাই মহাব্বত, ভালোবাসা, বোঝানো হিকমতের সাথে। তো সেই পদ্ধতি অবলম্বন করাটাই ভালো এবং আল্লাহর কাছে দোয়া করা
সন্তানের,
যে আমার সন্তান যাতে আমার হালাল ব্যবসার ধরতে পারে এবং আমি এই সন্তানের মাধ্যমে যাতে ব্যবসাটাকে আমি সংরক্ষিত করতে পারি বা ভালো করতে পারি, উন্নতি করতে পারি, দোয়া করা। তখন আল্লাহ তাআলা হতে তার দিলকে ঘুরিয়ে দিবে।
আল্লাহ তাআলা আমাদেরকে আজকে যা শ্রবণ করেছি এরপর আমল করার অন্যের নিকট পৌঁছিয়ে সবের ভাগিদার হওয়ার তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই ইলম ও হিকমতের বাণী। আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা আবারও আল্লাহ তাআলা যদি শারীরিকভাবে সুস্থতা দান করেন, কোনো সমস্যা না হয়, আবারও উপস্থিত হব। সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন ঠান্ডার সিজন চলছে, নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আফিয়াতওয়ালা, নেকিওয়ালা, খুশিওয়ালা, দীর্ঘ জিন্দগি নসিব করুন। আমিন। বিজাহি নবীর আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
অলির শোভা দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায়।